ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের শুনবেন। এবং ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। মুশকিলটা হচ্ছে যে আজকে আমাদের ইন্টারনেট যেরকম ঝামেলা করেছে, মানে আজকে সারাদিন যেরকম বৃষ্টি হলো, আমার ইন্টারনেটের আচরণও ছিল অনেকটা সেরকম। মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সে সাথে মাইক্রোফোনটাও ঝামেলা করছে, যার কারণে আজকে শো শুরু করতে আক্ষরিক অর্থে আমাদের দেরি হয়েছে। যাই হোক, দেরি হোক আর যাই হোক, শো তো আমরা করবই এবং আপনারা শুনবেন আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই বিশ্বাসও আমাদের আছে। যাই হোক, আমার এই অপারগতাকে, আমার এই ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডের নাম হচ্ছে জিনের বলি। এবং এই জিনের বলি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনারা নামটা শুনেই অনেকে অবাক হচ্ছেন, জানি আমিও অবাক হচ্ছি। চলুন না, দেখি কি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সেই সাথে আজকে আমাদের এই লাইভে অংশগ্রহণ করবেন সাবিত আলম। তার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব, যারা চেনেন না। আর যারা চেনেন তারা বুঝেই ফেলেছেন, সাবিত আলম আজকে একটি ঘটনা শোনাবেন আপনাদের। আমরা কথা না বাড়িয়ে আজকে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, সাথেই থাকবেন আমাদের। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম .com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইরফান ইসলাম ইরাম নীলফামারি থেকে লিখছি। ভূত এফএম থেকে শুরু করে ভূত ডট কম এর বিশাল একটা জার্নি, ঠিক তেমনি শ্রোতা হিসেবে আপনার প্রতিটি অনুষ্ঠান শুনতে পারাও আমার একটা বিশাল জার্নি। কতই না মধুর স্মৃতি, মাঝে মাঝে স্কুলে পড়ার স্মৃতিগুলো মনে পড়ে, ঠিক তেমনি ভূত এফএম এরও কথাগুলো মনে পড়ে যায়। কারণ স্কুলে পড়াকালীন সময়েই পাড়ার সবাই বাটন ফোনে ভূত এফএম শুনতাম। প্রিয় রাসেল ভাই, গত দেড় মাস আগে মোহাম্মদ ফরহাদ আলী ভাই ওনার গ্রামের বাড়িতে পাড়ার কিছু ঘটনা ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাকে শেয়ার করেছেন। ফরহাদ আলী ভাই সৌদি আরব প্রবাসী। ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার অন্তর্গত হরিণা চালায়। হরিণা চালা পাহাড় ও ছোট ছোট টিলা নিয়ে গঠিত অঞ্চল। পাহাড়ের পরবর্তী পাহাড় থাকে না, অর্থাৎ একটা পাহাড় বা টিলার পরে কিছু জায়গা সমতল হয়, আবার তারপর পাহাড় বা টিলা, তারপরে আবার সমতল। তেমনি সমতল একটি স্থানে আমাদের বসবাস। আমার বাবা চাচারা যৌথ পরিবারে বসবাস করেন। যৌথ পরিবারে বসবাস করলেও খাওয়া এবং রান্না করা আলাদা হতো। বাবা চাচাদের বসবাস করা দেখে আশেপাশের দূর দূরান্তের কিছু পরিবার আমাদের বাড়ির পাশে বা কাছেই বসবাস শুরু করেন। পাহাড়ে প্রচুর ডাকাতি হয়, ডাকাতির ভয়ে এবং রক্ষা পেতে সবাই একসাথে বসবাস শুরু করে। আমার বাবা চাচারা পাহাড়ে আদা, হলুদ, আনারস, কলাসহ শাকসবজি চাষাবাদ করত। আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে 20-25 মিনিট সময় লাগে চাষাবাদের খেতে যেতে। সেই চাষাবাদের ক্ষেতের পাশে পাহাড়ে ঘটনাগুলো ঘটেছে। আমার বাবা চাচাদের মতন আরো অনেক পরিবার জীবিকার তাগিদে পাহাড়ে ফসল চাষাবাদ করতেন। পাহাড়ে যেতে হলে একটা মাটির এব্রো ক্ষেব্রো রাস্তা আছে, মূলত সেই রাস্তাই ব্যবহার করতে হয়। আবার কম মানুষই জঙ্গল ব্যবহার করতেন ভয়ে। রাস্তা ধরে পাহাড়ে গেলে দুইটা বড় আম গাছ পড়ে। আম গাছের ডালপালাগুলো বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ। একটি আম গাছের নিচে স্বনামধন্য এক পুরোহিতের সমাধিস্থল। মৃত্যুর পরে ওনাকে তার সদিচ্ছাতেই পুরানো হয়নি, দাফন করা হয়েছে। যে আম গাছের নিচে পুরোহিতের সমাধিস্থান, সেই আম গাছের আম এক একটা 1.5 থেকে 2 কেজি ওজনের হতো। অনেকে ফসলের জমিতে যাওয়ার সময় আম গাছের নিচে এক বুড়িকে ঝাড়ু দিতে দেখেছেন। বুড়ির পরনে বিধবাদের মতো সাদা পোশাক। বুড়ির মুখ, চেহারা, অবয়ব স্পষ্ট কেউ কখনো দেখতে পায়নি। ঠিক ঘোর দুপুরে ও ফজরের আজানের কিছু পরে বুড়িকে দেখা যেত আম গাছতলায়। আমাদের এলাকায় প্রচলিত ঘটনা। আমাদের এলাকার রমিজউদ্দিন চাচা ফজরের নামাজের পর আম কুড়োতে বের হন প্রতিদিনের মতো। যেদিন ঘটনা ঘটে সেদিন তিনি একটু আগেই যান আম কুড়ানোর জন্য। রমিজ চাচা গিয়ে দেখেন এক বুড়ি তার আগেই এসে আম কুড়াচ্ছেন। কিন্তু রমিজ চাচা যে আমটি কুড়াতে যান, বুড়ি সেই আমটি ঘাপটি মেরে তুলে নেয়। রমিজ চাচা অনেক রেগে যান এবং বুড়িকে উদ্দেশ্য করে কটু কথা বলেন। তারপর বুড়ি আবার রমিজ চাচার আম আগের মতো ঘাপটি মেরে নিতে যান। অমনি রমিজ চাচা হাত ধরে ফেলেন বুড়ির। রমিজ চাচা বুড়ির মুখের দিকে তাকিয়ে দেখেন, মুখটা শিয়ালের মতো আর তার চোখগুলোতে যেন আগুন জ্বলছে। রমিজ চাচা দৌড়ে পালানোর চেষ্টা করেন, পারেন না। এলাকার কিছু মানুষ সকালবেলা খেতে যাওয়ার সময় রমিজ চাচাকে পড়ে থাকতে দেখেন। রমিজ চাচা কয়েকদিন অসুস্থ ছিলেন, পরে যখন তিনি সুস্থ হন তার কাছে জানতে চাওয়া হয় কি করে এমন হল। উনি বলেন, বুড়ি আমার মাথা গিলে ফেলেছিল, আমি শুধু অন্ধকার দেখছিলাম, তারপর আর কিছু মনে নেই। তার কিছুদিন পরের ঘটনা। রমিজ চাচা স্বপ্নে বুড়িকে দেখতেন। বুড়ির স্বপ্নে রমিজ চাচাকে বলতেন, তোকে নিয়ে যাব। রমিজ চাচা তার স্ত্রীকে বলেন, বুড়িটা আমার স্বপ্নে এসে এভাবে কথা বলে। কিছুদিন পরে রমিজ চাচা অসুস্থ হয়ে যান, জ্বর আসে তাঁর শরীরে। রমিজ চাচা একদিন হঠাৎ করেই শয্যাশায়ী অবস্থাতেই মৃত্যুবরণ করেন। যে আম গাছের আম বড় হয়, সেই আম গাছের আম ভুলবশত কোনো ছোট বাচ্চা খেয়ে ফেললে 3 দিন পরে তার শরীরে জ্বর চলে আসে, তারপর করুণ মৃত্যু। অনেক বাচ্চা আম গাছের আম খেয়ে মারা গেছে। এর ঠিক কিছুদিন পরে আরেকটি ভয়ানক মর্মান্তিক ঘটনা ঘটে। দুইটা আম গাছের একটা আম গাছে অনেক বড় মৌমাছির মৌচাক বসে। আমাদের বাড়ি ও জনবসতি পাহাড়ের পাদদেশে হওয়াতে এলাকার অনেক মানুষ মোয়াল পেশায় নিয়োজিত। মোয়াল হচ্ছে পেশাভিত্তিক গোষ্ঠী যারা মধু সংগ্রহ করে। দুইজন মোয়াল, রণবীর ও মতিন মিয়া, মৌচাক কাটার জন্য পণ করেন। অনেকেই তাদের ওই জায়গায় যেতে নিষেধ করেন, কিন্তু তারা শোনেননি। ঘোর দুপুরে আম গাছের ওখানে তারা যান এবং রশি বেঁধে রাখেন। রশি বেঁধে রেখে আসেন কারণ সন্ধ্যায় গাছে ওঠা সহজ হবে। স্বাভাবিক মৌচাকের থেকে সেই মৌচাকটা অনেক বড় ছিল। তারা ধারণা করেন 20 থেকে 30 কেজির মতন মধু হবে। মতিন মিয়া গাছে উঠবে বলে মনস্থির করেন। কিছুক্ষণ পরে মতিন মিয়া রশি ধরে ধরে রশির সাহায্যে গাছে উঠে বসেন। আম গাছটা অনেক বড় আর মোটা। নিচে দাঁড়িয়ে থাকা রণবীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, রণবীর, মৌচাক বরাবর পাতিলটা ধরে রাখ। অনেক সময় মৌচাক কাটার সময় মৌচাকের কিছু অংশ ভেঙে নিচে পড়ে। এমন সময় হঠাৎ শোঁ শব্দ শুনতে পান গাছের নিচে দাঁড়িয়ে থাকা রণবীর। শোঁ শব্দ শুনে রণবীর ভাবে, মৌচাকটা যেহেতু অনেক বড়, অনেক মৌমাছি আছে, হয়তো ওগুলোই শব্দ করছে। হঠাৎ গাছের মগডাল থেকে মতিন মিয়া বলেন, আরে রণবীর, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, ঘুটঘুটে অন্ধকার, চোখে ঝাপসা দেখছি। রণবীর উত্তরে বলে, মতিন ভাই, সব ঠিক আছে, ঘোর অন্ধকার তো, তাই আপনার কিছু ভুল হচ্ছে। রণবীর টুপ টুপ করে মধু পড়ার শব্দ পায়। যে জায়গায় বড় পাতিলটা রেখেছে মধু পাতিলে না পড়ে অন্য জায়গায় পড়ছে, তাই সে পাতিলটা একটু পাশে নিয়ে যায়। পাতিলটা রাখার সময় তার হাতে মধু পড়ে। রণবীর ভাবে, মধু গরম কেন? ভেবা চাকা খেয়ে যান রণবীর। গাছের শেকড়ের পাশে নিচে থাকা হারিকেনটা দূরে ছিল, হারিকেনটা পাতিলের কাছে নিয়ে আসেন তিনি। আলোয় দেখেন তাজা লাল রক্ত পড়ছে ওপর থেকে। রণবীর মতিন মিয়াকে উদ্দেশ্য করে বলেন, মতিন ভাই, ও মতিন ভাই, সব ঠিক আছে? মতিন মিয়ার সারা শব্দ নেই। রণবীর হারিকেনের আলোয় ভালো করে উঁকি দিয়ে যা দেখেন তাতে তিনি পুরোই হতবাক হয়ে যান। মতিন মিয়া গাছের ডালে চিত হয়ে শুয়ে আছে, আর ডাল পেয়ে পেয়ে রক্ত ঝরছে। রণবীর জোরে জোরে চিৎকার করতে করতে দৌড়ে গ্রামের দিকে যান। তার চিৎকার শুনে অনেকেই চলে আসে। সবাই মিলে আম গাছের নিচে ঘটনাস্থলে আসেন। সবাই দেখেন মতিন মিয়ার রক্তাক্ত গলা কাটা লাশ ডালে পড়ে আছে। ছুরি তার গলায় কাঁটা অবস্থায় আটকানো, মনে হচ্ছে নিজের গলা তিনি নিজেই কেটেছেন। রণবীর পুরো ঘটনাটি গ্রামের মানুষদের বলেন, আর বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে জ্ঞান ফিরলেও স্বাভাবিক জীবন ছিল না তার। রণবীর কারোর সাথে তেমন একটা কথা বলতেন না, প্রিয় মানুষকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 7-8 মাস পরে রণবীরও মারা যান। গ্রামবাসী বুঝতে পারেন সেদিনের ঘটনা স্বাভাবিক ছিল না। আর যাই হোক, কেউ তো আর নিজের গলায় ছুরি চালিয়ে মৃত্যুবরণ করবে না। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে আম গাছ দুইটা কেটে ফেলে। 2002 সালের দিকে আমার বাবার সাথে ভয়ানক ঘটনা ঘটে যায়। যে আম গাছ দুটি কেটে ফেলা হয়েছিল সেখান থেকে উত্তর দিকে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছিল। রাস্তা থেকে কিছুটা দূরে দক্ষিণ দিকে আমাদের আবাদি জমি ক্ষেত বাড়ি, তো সেই সময় জমিতে আদা চাষ করা হয়েছিল এবং করেছিলেন আমার বাবা। বর্তমান সময়ে আদার যে দাম, 2002 সালেও আদার অনেক দাম ছিল। আদা চুরি হওয়া থামানো যাচ্ছিল না। বাবা ওই আম গাছের ওখানে বাঁশ কাঠ ছাউনি দিয়ে ঘর তৈরি করেন। আমাদের বসত বাড়ি থেকে চাষাবাদের আদা খেতে যেতে 20-25 মিনিট সময় লাগে হেঁটে। মূলত সন্ধ্যায় ও মধ্যরাতে পাহাড়ে চুরি বেশি হয়। গহীন পাহাড় যেহেতু, রাতের বেলা ভয়ানক হয়ে ওঠে সেই পাহাড়। সেজন্যই বাবা ঘর তৈরি করেন যাতে করে মাঝে মাঝে রাত্রি যাপন করতে পারেন। উত্তর দক্ষিণে ছিল আবাদি ক্ষেত, তার ঠিক পশ্চিম দিকে বিশাল বাঁশঝাড়। বাঁশঝাড়ের পাশেই ঘরটা। বাবা কাজ শেষ করে বিশ্রামের জন্য শুয়ে পড়েন। বাবার ঘুম ভাঙে খস খস শব্দে। বাবা তখন ভাবেন, রাত তো অনেক হয়েছে, আজকের রাতটা এখানেই থেকে যাই। খস খস শব্দটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বাবা মনে করেন চোর এসেছে হয়তো, তাই তিনি দরজার কাছে যান এবং বলেন, কে কে ওখানে? বলেই বাবা ঘরে এসে কাত হয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর পূর্ণিমার হালকা নিভু নিভু আলোয় বাবা বুঝতে পারেন কেউ দরজার কাছে দাঁড়িয়ে আছেন। বাবা জিজ্ঞেস করেন, কে কে রে? লোকটা বলে, দুলা ভাই, আমি বকুল। বাবা তখন হক চকিয়ে যান, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে, আর কিভাবে জানলা যে আমি এখানে আছি? বকুল মামা বলে, দুলা ভাই, ভোরে মৌচাক কাটবো, আমাদের এলাকার কিছু ছেলে, তাদের সাথে আসছি আর কি, রাতটা আপনার সাথে থাকতে চাই, ভোরে চলে যাব। এ কথা বলেই বাবার বিছানায় শুয়ে পড়েন। কিছুক্ষণ পর মামা বাবার গলা চিপে ধরেন। তাদের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাবার ব্যাটারি চালিত স্টিলের টর্চ লাইট ছিল। বাবা ওই অবস্থাতেই হাত দিয়ে লাইট খুঁজতে থাকেন। মামারূপী পিশাচ বাবাকে আঘাতের পর আঘাত করতেই থাকে। অন্তিম মুহূর্তে বাবা লাইটটা বালিশের পাশে পান। লাইট দিয়ে বাবা জোরে আঘাত করেন পিশাচটাকে। খাট থেকে পড়ে যান দুজনেই। টর্চ লাইটের আলো মারার ফলে পিশাচটা উধাও হয়ে যায়। কিছুক্ষণ পরে চাচার কণ্ঠে বাবাকে ডাকে, কখনো দাদার কণ্ঠে, কখনো বা দাদির কণ্ঠেও ডাকে। বাবা বুঝতে পারেন আজ হয়তো মুক্তি নেই, তাই তিনি পাটকাঠিতে আগুন লাগিয়ে দেন, কারণ খারাপ এই সমস্ত আত্মা এগুলো আগুন ভয় পায়। এমন অবস্থায় বাঁশঝাড়ে ঝড় সৃষ্টি হয়, শোঁ শব্দে, কান্নার শব্দ, বাদুড়ের শব্দ, এমন নানা শব্দ শুনতে পান বাবা। বুঝতে পারেন পিশাচি এসব করছে। ভোরের দিকে পিশাচটা চলে যায়। সকালে চাচা আর কিছু কৃষক আতা খেতে যান দেখতে, এবং তারা দেখেন পাটকাঠির ছাই। বাবাকে চাচা বলেন, কি ব্যাপার ভাই, এই গরমে আগুন জ্বালিয়েছেন? বাবা ঘটনাগুলো বলেন চাচাকে। এসব ঘটনা পাহাড়ে নিত্যদিনের ঘটনা। পাহাড় মানে সৌন্দর্য, আবার পাহাড় মানেই মৃত্যুকূপ। এবার আসি আমার আপন চাচার সাথে ঘটে যাওয়া ঘটনায়। চাচার কিছু টাকার প্রয়োজন ছিল, হাত একেবারেই শূন্য, অভাব অনটন আছে এবং সেটা বলে হয়েও আসে না। চাচা বাবাকে বলেন, ভাই আমার কিছু টাকার প্রয়োজন, ভাবছি পাহাড়ে একটা বড় গাছ আছে, ওটা কেটে বিক্রি করব। বাবা বলেন, ওইটা সরকারি গাছ, কাটলে পরে ফরেস্টের মামলা হবে। বাবা তার আপত্তি জানিয়ে দেন। চাচা তবুও গাছটা কাটার জন্য লোক বল নিয়ে যান। করাত যখন গাছে লাগানো হয় এবং গাছটা যখন কাটা শুরু হবে, ঠিক তখনই সবাই দেখেন কিছু বামন আকৃতির জিন সেখানে হাসছে, এক ডাল থেকে লাফিয়ে অন্য ডালে যাচ্ছে। চাচা ও চাচার সহযোগী সবাই ভয় পেয়ে পালিয়ে যান। পাহাড়ে যারা বসবাস করেন তারা এমনিতেই অনেক সাহসী হয়ে থাকেন। গাছটা কাটার যে প্রবল আকাঙ্ক্ষা ছিল চাচার মধ্যে, সেই লোভের বশীভূত হয়ে চাচা ও চাচার ছেলে এবং কিছু মানুষকে নিয়ে চাচা আবার গাছটা কাটতে যান। গাছটা কাটার এক পর্যায়ে ফিনকি দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে, আর সেই সময়ে প্রচণ্ড রকমের ঝড় শুরু হয়। সবাই দিকবিদিক ছুটতে থাকে। গাছটা উপরে উড়ে গিয়ে আমার চাচাতো ভাই হাফিজের পিঠে গিয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে 5 দিন পরে সে মারা যায়। এগুলো কোনো স্বাভাবিক ঘটনা না, পাহাড়ে অহরহ এমন ঘটনা ঘটে। এই বলে মোহাম্মদ ফরহাদ আলী ভাই তার ঘটনা শেষ করেছেন। হরিণচালা পাহাড়ে আরও কিছু ঘটনা আছে, পরবর্তী সময়ে সেই ঘটনাগুলো আমি লিখে পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। একটা ডিফারেন্ট প্রেক্ষাপটে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। পাহাড়ি অঞ্চল আপনারা হয়তো অনেকে দেখতেও পেয়েছেন, সেই জায়গাগুলো, সেই আম গাছ, উঁচু নিচু পাহাড়, আবার হ্যাকটানা সমতল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। অসংখ্য কমেন্ট এবং আপনারা এখনো পর্যন্ত একটা কথা বলে রাখে, যারা অন্য ভুবন সম্পর্কে জানেন না তারা চলে যান www.bhoot.com.bd তে এবং সেখানে গিয়ে দেখুন অন্য ভুবনে কি হচ্ছে। আর সে সাথে আপনারা যদি সেই ওয়েবসাইটে যান, আপনারা নিজেরাও অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। সেই কন্টেন্টগুলো আপনারা উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই বিশ্বাস আমার আছে। আপনারা, আমার মনে হয় যে একটা ওয়েবসাইট করেছে আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের মতন করে। সেই ওয়েবসাইটে কি হচ্ছে এটা দেখার ইচ্ছে আপনাদের হবে এবং আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সাবিত আলম, মাঝখানে বেরিয়ে গিয়েছিলেন মনে হয়, তো অনেক রাত হয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত সাবিত আলম আমাদের সঙ্গে আছেন। আমরা খুব ছোট্ট একটা ঘটনা আসলে সাবিত আলমের কাছ থেকে আজকে শুনতে চাই, খুব লম্বা করবো না, কারণ সাবিত আলমকে আমরা খুব দ্রুতই আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব, ঠিক যেভাবে আপনারা আশা করছেন না ঠিক সেভাবেই। তো তার আগে সাবিত আলমের কাছ থেকে আমরা আজকের ঘটনাটা শুনব। আর কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, ভোলা থেকে জাহিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে অনেকে নাম লিখছেন না, সুতরাং কমেন্ট পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আজকে সারাদিনই সকাল থেকে যেমন প্রচণ্ড গরম, তারপরে শুরু হলো মাঝে মাঝে বৃষ্টি, এবং বৃষ্টি হয় খুব অল্প সময়ের জন্য কিন্তু ভিজিয়ে দিয়ে যায়। আমি সেই সময়টায় বাইরে ছিলাম এবং হঠাৎ করেই মানে আমি বৃষ্টি
যখন শুরু হলো তখন একটা গাছের নিচে দাঁড়িয়ে যাই এবং সেই গাছের নিচে দাঁড়িয়ে থাকার পরে আমি দেখলাম যে বৃষ্টি এত জোরে হচ্ছে যে বেশিক্ষণ আমাকে আসলে ওই গাছটা শুকনো রাখতে পারবে না। তো একটা রিক্সা ডেকে যখন রিক্সায় উঠেছি সেই মুহূর্তে, মানে আমি ভিজে ছিলাম না কিন্তু রিক্সার ছাদে জমেছিল পানি আর ছাদে ছিল একটা ফুটা, সুতরাং সেখান থেকে পানি লিক করে আমার গায়ে এসে পড়ে এবং পুরোই ভিজে যাই। কিন্তু খুব ভালো লেগেছে ওই মুহূর্তটাতে। যাই হোক, এখন তারপরে যে ওয়েদারটা হলো বিকেলের পর থেকে, আমি ঢাকার কথা বলছি, সবকিছু কেমন ঠান্ডা হয়ে গেল। আমাদের বর্ষার এই সময়টা, আমার কাছে মনে হয় বর্ষা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঋতু। শীত অনেক ভালো লাগে আমার কাছে, অনেক সুন্দর একটা ঋতু শীত, কিন্তু বর্ষার বৃষ্টি এটা তুলনাহীন। মনে হয় যে এক জায়গায় দাঁড়িয়ে বা বসে শুধু বৃষ্টি দেখি। যাই হোক, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমি দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে সাইদ আছেন, আবির আছেন আমাদের সঙ্গে নরসিংদী থেকে। আসসালামু আলাইকুম ভাই, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মেহেদি মনে হয়, আমি নামটা পড়ার আগে চলে গেল, আগে শুরুতে নামটা লিখলে আসলে এই ঝামেলাটা হয় না। রুবাই আছেন মালয়েশিয়া থেকে, ঢাকা থেকে আছেন রবিউল, মামুন আছেন কুয়েত থেকে শুনছেন আমাদেরকে, তনয় আছেন আমাদের সঙ্গে, মানিকগঞ্জ থেকে মাহিন আছেন, এছাড়াও ভোলা থেকে জাহিদ আছেন। যাই হোক, আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। আমাদের অতিথি আজকে সাবিত আলম, এবং সাবিত আলমের কাছ থেকে আমরা শুনব তার ঘটনা এবং তার সাথে কথাও বলব। সাবিত আলম, কেমন আছেন আপনি? অনেকদিন পর আজকে লাইভে আসলেন।
সালাম আলাইকুম রাসেল ভাইয়া এবং বাকি শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন?
হ্যাঁ, আমি ভালো আছি। আর ওয়ার্ল্ড কাপের পরে, ওয়ার্ল্ড কাপের আগে, বেশ আগে আপনার সাথে লাইভ করেছিলাম, আজকে আবারও সুযোগ হলো আপনার সাথে লাইভে অংশগ্রহণ করার, এবং আপনি, আশা করছি যে অনেক রাত হয়েছে তারপরে আপনাকে ইনভাইট করেছে, যেন আপনি খুব একটা বেশি রাগ করবেন না, কারণ লিসেনারটাও চায় আপনাকে শুনতে, আপনার সম্পর্কে জানতে। তো আমি আজকে জানতে চাই যেটা, সেটা হচ্ছে যে আপনাদের আজকে যে স্টোরিটা আপনি শোনাবেন এটা একটু ছোটই শুনবো আমরা, কিন্তু এই স্টোরিটার একটু প্রেক্ষাপট যদি আপনি বর্ণনা করতেন, কোথায় ঘটলো এই স্টোরি, মানে কোথা থেকে আপনি সংগ্রহ করলেন, কিভাবে সংগ্রহ করলেন, কার কাছ থেকে সংগ্রহ করলেন, এই সমস্ত ব্যাপার বলে তারপরে আমরা আপনার ঘটনায় যেতে চাই।
আসলে ভাই, প্রথমেই বলি যে রাগ করার বিষয়টা যখন আপনি বললেন, আমি ভূত ডট কম এর জন্য সবসময় ডেডিকেটেড, এবং যখন প্রয়োজন হবে আমি তখনই থাকবো আপনাদের সকলের সামনে। আর আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমাকে বলেছেন ইতিয়াপু নামক একজন বড় বোন। ঘটনাটা মূলত ওনার ভাই তানভীরকে নিয়ে, একটা গাড়ি কেন্দ্রিক ঘটল, ওয়ান কাইন্ড অফ এ হন্টেড কার, মানে ভূতের গাড়ি নিয়ে একটা ঘটনা।
তবে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি।
থ্যাংক ইউ ভাইয়া, ঘটনাটা শুরু করছি তাহলে। ঘটনাটি আমাকে বলেছেন ইতিয়াপু, ওনার বড় ভাই তানভীর ভাইকে নিয়ে ঘটনাটি, সম্পূর্ণ বাস্তবিক ঘটনা যা ঘটেছিল আসলে শ্রীমঙ্গলে। ওনারা পরিবারে থাকতে একই সাথে সবাই মিলে শ্রীমঙ্গলে। তানভীর ভাই ছোটবেলা থেকে প্রচন্ড পরিমাণে পরিশ্রমী ছিলেন, সৎ এবং নরম মনের একজন মানুষ ছিলেন। পরিবারের আর্থিক চাহিদা প্রায় সম্পূর্ণ অংশ বছরের পর বছর ধরে তিনি একাই কাজে নিয়ে আসছিলেন, মানে ওনার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন উনি। অনেক রাতে ক্লান্ত শরীরে বাসায় ফিরতেন, তবুও ওনার মুখে কোনো ধরনের অভিযোগ থাকত না। ওনার জীবনের সব থেকে বড় স্বপ্ন ছিল নিজের একটি গাড়ি করে অফিসে যাওয়া। ওনার এই স্বপ্ন পূরণের জন্য ওনার পরিবার অনেক কষ্ট করে টাকা জমিয়ে ওনার জন্মদিনের আগেই একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ওনাকে উপহার দিয়েছিলেন। গাড়ি পেয়ে তো তানভীর ভাই ভীষণ খুশি হয়েছিলেন, যাতায়াতের কষ্ট কমে যাবে ভেবে ঘুরঘুরে মেজাজে বাসায় ফিরতে পারবে। এই আনন্দ সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না, বা বেশি দিন স্থায়ী হলো না। গাড়ি কেনার ঠিক এক সপ্তাহ পর থেকে ওনার আচরণ যেন কেমন অদ্ভুত পরিবর্তিত হতে লাগলো। যিনি আগে সবসময় শান্ত থাকতেন তিনি এখন সামান্য কথাতেই রেগে যাচ্ছিলেন, ঘরের জিনিসপত্র ভাঙচুর করছিলেন। মাঝে মাঝেই তিনি কোরআন, মানে কোনো কারণ ছাড়াই নিজের সাথে কথা বলতেন, মানে ওনার আচরণ ছিল অনেক উদ্ধতপূর্ণ, যেন ঘরের ভেতরে অদৃশ্য কারোর সাথে উনি তর্ক করছেন এমন ভাবে উনি কথাগুলো ওই টাইমে বলতেন। একদিন রাতে তিনি অনেক দেরি করে বাসায় ফিরলেন। ওনার চেহারায় ছিল প্রচন্ড রাগ, চোখ দুটি একদম লাল, জামা কাপড় ধুলোবালিতে মাখানো একদম। খাবার টেবিলে বসে ওনার বাবার কারণ জানতে চাইলে আন্দি ভাই কেঁদে ফেললেন। তিনি জানান গাড়ি
সাবিত, আমি আপনাকে একটু থামাই, আপনি যদি কোনো কিছু দেখে পড়েন তাহলে না পড়ে আপনি আপনার মতো করে বলেন, এটা আমরা শুনতে আরো বেশি পছন্দ করি, আপনি আপনার মতো করে যদি একটু ঘটনাটা বলতেন।
হ্যাঁ ভাইয়া, আসলে জিনিসটা হচ্ছে যে আমি ঘটনাটা যখন ওনার কাছ থেকে পাই তখন আমি জিনিসটা পুরোপুরি পড়তে পারিনি, লাস্ট পর্যন্ত পড়া হয়েছে এবং আমি নিজের মতো করে বলতে পারি সমস্যা।
জি জি, আপনি নিজের মতো করে যদি একটু বলতেন, তবে লাস্টের দিকে আপনি যেখানে আপনার হয়তো মনে নেই সেটা আপনি দেখে নিলেন, কিন্তু আপনি একটু যদি নিজের মতো করে বলতেন।
আচ্ছা, গাড়ি কেনার পর থেকে তিনি বিভিন্ন টাইমে দুঃস্বপ্ন দেখতে পাচ্ছিলেন। মানে ওনার মনে হতো যে চোখ বন্ধ যখন উনি করছেন তখন উনি বিভিন্ন টাইপের স্বপ্ন দেখছেন, যেমন উনি বসে আছেন কোনো একটা গাড়ির সিটে বা ফ্রন্ট সিটে বসে উনি ড্রাইভ করছেন, বাট উনি আসলে শুনতে পাচ্ছেন যে পেছন থেকে কেউ খুবই জোরে জোরে ধীমা ধীমা নিঃশ্বাস নিচ্ছে, এমন নিঃশ্বাস যেটা আসলে ওনার ঘাড়ে পড়ছে, কিন্তু উনি বুঝতে পারছিলেন না যে পেছনে কে আছে। রিয়ার ভিউ মিররে যখন তিনি তাকাচ্ছিলেন তখন তিনি আসলে কাউকেই দেখতে পাচ্ছিলেন না, আর এমনও ওনার সাথে হচ্ছিল যে ফিস ফিস করে কেউ ওনার সাথে কথা বলছেন। এই জিনিসগুলি যখন উনি ওনার বাবা মাকে জানান যে হচ্ছে আমার সাথে এই টাইপের জিনিসগুলো হচ্ছে, তখন ওনার মা বাবা আসলে বিষয়টাকে খুব বেশি গ্রাহ্য করেন। ওনারা চিন্তা করলেন যে অফিস করে হয়তো বা ক্লান্ত থাকে, যেই কারণে হয়তো বা এই জিনিসগুলি তার সাথে হয়। তো এরপরে এই জিনিসগুলো অগ্রাহ্য করার পরে একদিন উনি গাড়ি করে বাড়ি ফিরছিলেন প্রতিদিনের মতো, রাস্তা ছিল প্রায় সম্পূর্ণই ফাঁকা। কিছুক্ষণ যখন উনি গেলেন তখন উনি আবার সেই ফিস ফিস শব্দগুলো শুনতে পেলেন, আস্তে আস্তে ওনার কাছাকাছি আসছিল শব্দগুলো। গাড়ি উনি রাস্তার পাশে থামিয়ে দিলেন, যখন গাড়ি থামালেন তখন প্রায় 20-22 বছর বয়সী এক অল্প বয়সী মেয়ে ওনার সামনে এসে দাঁড়ালেন। জামা কাপড় ছিল একেবারেই ধুলোবালি মাখানো, মুখে ছিল কেমন একটা কালচিটা দাগ এবং অদ্ভুত টাইপের একটা হাসি, হাঁপাতে হাঁপাতে জানালার কাছে আঘাত করছিল মেয়েটা। কিন্তু হাসিটা হঠাৎ করে বদলে গিয়ে উনি দেখলেন যে মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলছে, আমার স্বামী আমাকে মেরে ফেলবে, আপনি গাড়ি থেকে বের হন বা আমাকে গাড়িতে ঢুকতে দেন। তানবীর ভাই চিন্তা করলেন যে কি করা যায়, এই সিচুয়েশন আমি কি করতে পারি, চিন্তা করলেন মেয়েটাকে হেল্প করবেন এবং উনি মেয়েটাকে গাড়িতে তুলে পুলিশ স্টেশনে যাওয়ার চিন্তা করলেন। যাওয়ার পথে একটা পুরাতন কবরস্থান পড়তেই মেয়েটা হঠাৎ করে জানি চিৎকার করলো, মানে খুব জোরে একটা চিৎকার করলো। তানবীর ভাই ব্রেক কষলেন, গাড়ি থামিয়ে পেছন ঘুরতেই দেখেন যে মেয়েটা সেই গাড়িতে নেই, গাড়ির দরজা লক করা, জানালা বন্ধ করা, অথচ ভেতরে কেউ নাই। জিনিসটা ওনার কাছে খুবই অবাক লাগে যে গাড়ির ভেতর থেকে একটা মানুষ এভাবে কিভাবে কুকুরের মতো উবে যেতে পারে। উনি গাড়ি থেকে নামলেন, নামার পরে কবরস্থানের দিকে গেলেন, বেশ জোরেই হাঁটছিলেন কিন্তু উনি ওইদিকে কাউকেই দেখতে পেলেন না, ওই মেয়েটাকে তো আরো দেখতে পেলেন না। উনি কিছুটা ভয় পেয়ে গেলেন, ওনার সম্পূর্ণ শরীর যেন বরফ হয়ে গেল একটা শব্দ শুনে যে মেয়েটা পেছন থেকে তাকে ডাকছে, আমাকে খুঁজছেন নাকি, এরকম টাইপের একটা কথা। এই অবস্থাতে ওনার গাড়ি যখন থেমেছিল তখন পেছন থেকে উনি অন্য গাড়ির হর্ন শুনতে পেলেন এবং হর্ন শোনার পর উনি চমকে যখন পেছনে দেখলেন, উনি দেখলেন অন্য একটা গাড়ি এবং উনি ওনার গাড়ির কাছে এসে দেখেন যে ভেতরে এখন পর্যন্ত কেউ নাই বা মেয়েটাকে দেখা যাচ্ছে না। ওই গাড়িটা যখন ওনাকে পাস করে গেল তখন উনি দেখলেন যে মেয়েটা গাড়ির পেছনের অংশে, মানে ডিকির যে পেছনে রাস্তা আছে ওই জায়গায় মেয়েটা দাঁড়িয়ে আছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এবং ওর যে নিঃশ্বাস সেই নিঃশ্বাসটা আসলে বরফের মতো ঠান্ডা, যেটা ওনার গায়ে উনি ফিল করতে পারছিলেন। এর কিছুক্ষণ পরে উনি দেখলেন যে মেয়েটার চোখের মধ্যে কোনো ধরনের কোনো মনি নেই, মানে চোখটা হচ্ছে একেবারে সাদা এবং সামনে উনি দেখতে পেলেন স্বাভাবিকের থেকে বড় পুরাতন একটা কালো কফিন রাখা, কফিনের চারপাশে কালো কাপড় পরা তিনজন নারী হাঁটু গেড়ে বসে কিছু একটা কাজ করছিলেন। এরপরে ওনারা মাথা নিচু করে, মানে ওই জিনিসগুলি মাথা নিচু করে যে কাজগুলো করছিলেন এটাও তান ভেবে দেখতে পাচ্ছিলেন এবং ওনারা একটা মন্ত্র আওড়াচ্ছিলেন। তানভীর ভাইয়ের শরীরে ওনার আর কোনো নিয়ন্ত্রণ তখন ছিল না, উনি স্টিয়ারিংটা ধরবেন গাড়ির ভেতরে ঢোকার আগেই উনি চিন্তা করলেন আমি জানলা দিয়ে হচ্ছে হাত বাড়িয়ে স্টিয়ারিংটা ধরার চেষ্টা করি, কিন্তু উনি এটা পারলেন না। গাড়ির লকটা উনি খুললেন, খুলে ভেতরে বসলেন, স্টিয়ারিংটা ধরলেন, কিন্তু স্টিয়ারিং এ ওনার কোনো নিয়ন্ত্রণ নেই। ওই যে নারীগুলি কফিনের সাথে বসে বসে কাজ করছিল ওনারা তার দিকে তাকিয়ে বিভিন্ন টাইপের কথা বলতে লাগলো যে আমাদেরকে এইখানে দেখা মানে তোর মৃত্যু, এছাড়া আরো বলছিল এই গাড়ি তুই কেন কিনেছিস, এটা আমাদের বসবাসের জায়গা, তোর জায়গা না। এরপরে যখন একে একে তারা সবাই তানভীর ভাইয়ের দিকে মাথা ঘোরালেন, তানভীর ভাই দেখতে পেলেন যে ওনাদের সবার মুখ হচ্ছে সম্পূর্ণ রকমের ঝলসে যাওয়া পোড়ানো মুখ এবং ওনাদের চোখ থেকে কেমন যেন কালো টাইপের তরল পদার্থ বের হয়ে পড়ছিল এবং ওনারা দৌড়ে এসে গাড়ির জানালার কাছে থাপা মারছিলেন এবং তাদের কালো চোখগুলো দিয়ে জানালার কাছে ভেদ দুনে যখন দেখছিলেন যে ওরা মনে হয় হাসছে এরকম টাইপের। উনি কয়েকবার চেষ্টা করলেন, দেখলেন যে গাড়ি ব্রেক করছে না, কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের ভিতরে গাড়ি অটোমেটিক থেমে গেল। থেমে যাওয়ার পরে উনি যখন আবার ব্রেক মানে গাড়ি স্টার্ট করার চেষ্টা করলেন, গাড়ি আর স্টার্ট হয় না, কোনোভাবেই স্টার্ট হয় না। এরপরে উনি দোয়াদৌড় করলেন এবং ওখানেই উনি অজ্ঞান হয়ে যান। সকালবেলা হঠাৎ করে ওনার গাড়ির কাছে একটা টোকা লাগার শব্দে ওনার ঘুমটা ভাঙে। উনি ঘুম থেকে উঠে দেখেন যে এলাকার কয়েকজন মানুষ ওনার গাড়ির সামনে দাঁড়িয়ে এবং ওনাকে বলছেন যে কি ব্যাপার ভাই, আপনি এই জায়গায় এইভাবে কেন শুয়ে আছেন বা গাড়ির ভেতরে কেন বসে আছেন, আপনার কি কোনো প্রবলেম বা অ্যাক্সিডেন্ট করেছেন? উনি বললেন যে না ভাই, আমি কোনো অ্যাক্সিডেন্ট করি নাই, আমাকে বাসায় যেতে হবে। তখন উনি গাড়িটা স্টার্ট করলেন। গাড়িটা স্টার্ট করে যখন উনি আবার বাসায় চলে গেলেন, ওনার মা বাবাকে সব কিছু খুলে বললেন এবং উনি এরও বললেন যে গাড়ির ভেতরে আসার সময় পর্যন্ত উনি নানান ধরনের ফিসফিস শব্দ অনুভব করেছেন। ওনার পরিবার ওনাকে একজন হুজুরের কাছে নিয়ে গেল, ওনাদের বাসার পাশের মসজিদের পেশ ইমাম সাহেবের কাছে, আব্দুল করিম সাহেব ছিল ওনার নাম। এরপরে হুজুর জানান যে তানভীর ভাইয়ের নিজের কোনো সমস্যা নেই, কিন্তু ওনার গাড়ির সাথে খারাপ কিছু জড়িত আছে। ওনার বাবা তখন আর দেরি করলেন না, আসলে উনি চিন্তা করলেন যে গাড়িটা বিক্রি করে দিতে হবে। কিন্তু যখন হুজুরকে জিজ্ঞেস করা হলো গাড়িতে আসলে কি সমস্যা, তখন হুজুর বললেন যে এমন কোন একটা মানুষ এই গাড়িটা ব্যবহার করেছে যে আসলে কোনো ব্ল্যাক ম্যাজিক টাইপের রিচুয়ালের সাথে জড়িত ছিল এবং কোনো একটা জিনের ক্ষোভে সেই ব্যক্তি সেই গাড়ির ভেতরেই মারা যায় এবং এরপরে গাড়িটাকে ক্লিন করে ভেতরের জিনিসপত্র কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট ক্লিন করে গাড়িটা বিক্রি করে দেওয়া হয়। এই কারণে এই গাড়ির সাথে কয়েকটা জিন বন্দী আছে যারা আসলে এই কাজগুলি করে থাকে। আর যে কফিন উনি দেখতে পেয়েছিলেন, এই কফিনটা আসলে সেই যে জাদুকর ছিল সেই জাদুকরের লাশ, মানে ওই জিনগুলি তাকে দেখিয়েছেন যে এটা হচ্ছে সেই জাদুকরের লাশ, মানে গাড়ির মালিক যে তার লাশ। গাড়িটা বিক্রি করে দেওয়া হলো এবং বিক্রি করার পরে উনি ওনার দুঃস্বপ্নগুলো আস্তে আস্তে কম দেখতে শুরু করলেন। ফিসফিস শব্দ চিরকালের মতো বন্ধ হয়ে গেল ওনার কান থেকে একেবারে। উনি আবার পুরাতন হাসি মুখের চেহারায় ফিরে এলেন এবং ওনার সাথে এরপর থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা ভাইয়া।
চমৎকার ঘটনা, আমার মানে আমার কাছে বেশ ভালো লাগলো। আমার মাইক্রোফোনটা আজকে অনেক ঝামেলা করছে। হ্যাঁ, চমৎকার ঘটনা সাবিত আলম, আমার মাইক্রোফোনটা থেকে খুব ঝামেলা করছে, সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আপনার এই গাড়ির ঘটনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ ভাইয়া।
সাবিত আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি মাঝে মাঝে আমার মাইক্রোফোনটা একটু ঝামেলা করছে, বাট আপনার কাহিনীটা বা আপনার যে আজকে যে স্টোরিটা আপনি শেয়ার করলেন সেই স্টোরির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনার কাছ থেকে আমি এরকম ঘটনা পাব। আর এই মুহূর্তে আমরা আসলে আমাদের পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। আমাদের পরবর্তী যে ঘটনাটি আছে সেই ঘটনাটি শুনে আসি, চলুন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রাজশাহী থেকে হাসান মাহমুদ বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা স্থানীয় একজনের কাছ থেকে শোনা। ঘটনাটি আমি তার মতো করেই বলছি। 2016 সালে পারিবারিকভাবে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়। তখন আমি ক্লাস টেনে পড়তাম, অল্প বয়স, তাই আমার বিয়ে পড়িয়ে রাখে, এজন্য আমি আমার আব্বু আম্মুর কাছেই থাকি। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভালো মতোই চলছিল। পরীক্ষার পর থেকে শুরু হয় আমার সমস্যা। কলেজে ভর্তি হই নাই, এজন্য অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম। এরকমই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি আর মনে হলো আমার হাতের উপর পোকা এসে বসেছে, কিন্তু আমি কোনো পোকা দেখতে পাইনি। আমার মনে হয়েছে পোকাটা অনেক ভারী ছিল। ঘটনার শুরু এখান থেকেই।
এর কিছুদিন পরে সন্ধ্যার সময় আমি টিভি দেখছিলাম, তখন আমার মনে হয় একটা পোকা আমার ঘাড়ের কাছে পড়ল। সেই পোকাটাও আমার কাছে অনেক ভারী লাগে। আমি কথা কম বললেও সবসময় হাসি খুশি থাকতাম, কিন্তু এর পর থেকে আমার মন মরা হয়ে যায়। কিছু ভালো লাগত না, অকারণেই আব্বু আম্মুর সাথে রাগ দেখাতাম, উচ্চবাচ্য কথা বলতাম, মাঝে মধ্যে গালি দিতাম, যেটা আগে কখনো করিনি। রাতে একদমই ঘুম হতো না। এমনও হয়েছে ভোরের আজান শেষে আমি ঘুমিয়েছি, নামাজ কালাম পড়তাম কিন্তু পরে তাও আর পড়তাম না। পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু পড়াশোনার করতাম না। আমার সাথে কেউ একটু জোরে কথা বললেই কাঁদতাম, মনে হতো কেউ আমাকে ভালোবাসে না। ধীরে ধীরে আমার শরীর খারাপ হতে থাকে, জ্বর নেই, কিচ্ছু নেই, অথচ থেকে থেকে শরীরে অনেক কাঁপুনি শুরু হতে থাকে, সাথে তীব্র শ্বাসকষ্ট, দিনে 5-7 বার করে এরকম হতো। হঠাৎই একদিন খুব বেড়ে যায়, আমাকে মেডিকেলে নেওয়া হয়। মেডিকেলের ডাক্তার বলে রাজশাহী নিয়ে যেতে, অক্সিজেন দিয়ে আমাকে রাজশাহী নেওয়া হয়। রাজশাহীর ডাক্তার পরীক্ষা করে জানান আমার থাইরয়েড সমস্যা, ঔষধ দেন কিন্তু ফলাফল শূন্য। রাতে ঘুমালে খারাপ স্বপ্ন দেখতাম, ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার গলা টিপে ধরেছে। স্বপ্নে বেশিরভাগ সময় বাদুড় দেখতাম। প্রথম দিকে কেউ বিষয়টি আমলে না নিলেও খারাপ স্বপ্ন দেখতাম, এজন্য আমার মেজো চাচির দূর সম্পর্কের এক ভাইয়ের কাছ থেকে আমাকে একটা তাবিজ এনে দিয়েছিলেন তিনি। কিন্তু ধর্মের সঠিক দিক ও নির্দেশনা বিবেচনা করে আমি তাবিজ খুলে রেখেছিলাম। একদিন সকালে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হচ্ছি, প্রাইভেটের সময় দেরি হয়ে যাচ্ছিল, তাই আম্মু বলে, প্রাইভেটের সময় তো দেরি করে গেলে স্যারে কি বলবে? ব্যাস শুরু হয়ে গেল আমার কাঁপুনি, শ্বাসকষ্ট আর কান্না। এ সময় কান্না করলে শুধু বলতাম, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি মরে যাব, আমি মরে গেলে তোমরা সবাই শান্তি পাবে, বলতাম আর কাঁদতাম। আমার কিছু ভালো লাগছে না, মাথা জ্বলছে, এসবও বলতাম, বলতাম আমার ভয় করছে, চোখ খুব শক্ত করে বন্ধ করে রাখতাম, তাকাতে ভয় করত। আমার এরকম সমস্যা দেখে আমার আম্মু আমার শ্বশুরকে ফোন দিয়ে আসতে বলে। উল্লেখ্য, আমার শ্বশুর একজন আলেম, মাওলানা। আমি এমন করছি দেখে কি যেন মনে করে। আম্মু আমার শ্বশুরকে বলে, ভাই তাবিজটা মিথির গলায় দিয়ে দিই, কিন্তু যখনই তাবিজ আমার কাছে আনে আর আমার হাতের সাথে যখনই তাবিজের স্পর্শ হয় আমি চিৎকার করে উঠি আর বলি, জ্বলে যাচ্ছে, সরাও এটা। যেহেতু আমার শ্বশুর একজন মাওলানা এবং এরকম বিষয়ে তাঁর ধারণা আছে, তাই তিনি বুঝে যান এবং আমার আম্মুকে বলেন আমার উপসর্গগত সমস্যা হয়েছে। ওই দিন রাতেই ঘুমের মধ্যে আমি দেখি আমার রুমের ভেতর অনেকগুলো বাদুর আমার দিকে উড়ে আসছে। ভয়ে আমি চিৎকার করে উঠে বসি। আমি তখন অনেক ঘেমে গিয়েছিলাম। এটা দেখে আমার ফ্যামিলি থেকে তাড়াতাড়ি আমাকে কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাটোরে এক কবিরাজকে দেখালে উনি বলেন যে আমার পেছনে জিন লেগেছে, যে আমার ক্ষতি করতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। ওই দিন কবিরাজে দেখিয়ে বাসায় আসার সময় থেকেই আমি অনেকে গম্ভীর হয়ে যাই। বাসায় আসার পর হাত মুখ না ধুয়ে বোরকা না খুলেই আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে খাবারের জন্য ডাকলে প্রথমে আমি খাবো না বলি, তারপর যখন আমাকে খেতে জোর করছিল তখন নাকি আমি বলি রক্ত খাব, হাজবেন্ডকে তুই করে বলি। কিন্তু কখনো আমি আমার হাজবেন্ডকে আগে তুই করে বলতাম না। যখন খেতে চাইনি তখন আমার হাজবেন্ড বলে, আমি তোমাকে খাইয়ে দিই, কিন্তু আমি না করি। তবুও যখন জোর করছিল আমি ওর হাতেই খেয়ে নিই। খাবার সময় নাকি মাথাটা অনেক নিচু করে চোখ বন্ধ করে খাচ্ছিলাম। যে আমি 2 পিসের বেশি মাংস, 1 প্লেটের বেশি ভাত কখনো খাইনি, সেই আমি নাকি ওই দিন 8 পিস মাংস আর 3 প্লেট ভাত খেয়েছিলাম। খাবার পর আবারও ঘুমিয়ে যাই। যখন আমাকে ঘুম থেকে ডাকে আমি নাকি অনেক রাগী চোখে তাকিয়েছিলাম। হঠাৎ উঠে বসে ঝুলতে থাকি, খাটটা অনেক জোরে জোরে নাড়াতে থাকি। যখন আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন নাকি আমি বলি, তোরা ওখানে কেন গিয়েছিলি, আমাকে তাড়াতে পারবি না। এবং আরো বলি, তোর মেয়েকে আমি নিয়ে যাব, ওর রক্ত খাব। এখানে মেয়ে বলতে আমাকেই বোঝানো হয়েছে। এরকম আরো অনেক কথা। এর কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। কি হয়েছিল, কি বলেছি তার কিছুই আমার মনে থাকে না। যে কথাগুলো বললাম তা আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে শোনা। দুই মাসেরও বেশি সময় প্রতিদিন এটাই হতো। দিনে চার পাঁচবার আমি এরকম করতাম। সে সময়ের কোনো কথা পরে আমার মনে থাকত না। তখন কবিরাজ বলে তাকে, মানে ওই জিনকে হাজির করতে হবে এবং তাকে ভোগ দিতে হবে। এজন্য কবিরাজ যা আমাদের বলে, এক দামে কেনা কলা, এক দামে কেনা এক থেকে তিন লিটার দুধ, পাঁচ রকমের ফল, এক তিন পাঁচ রকমের মিষ্টি ইত্যাদি নিয়ে যেতে হবে। যথারীতি আমরা নাটোরে ওই কবিরাজের কাছে যাই। কবিরাজ আমার উপরে জিন হাজির করায়। তার নাম, কোথা থেকে এসেছে, কেন আমার উপরে ভর করেছে ইত্যাদি প্রশ্ন করলে সে বলে তার নাম আলতাফ। আমাদের বাড়ির পেছনের বড় পুকুরের সাথে যে আম গাছটি আছে সেখানেই বাস। আমাকে তার ভালো লেগেছে তাই এসেছে ইত্যাদি। কিন্তু তার এই কথাগুলো ছিল মিথ্যা, পরে তা প্রমাণিত হয়। এর পরেই এই কবিরাজ আমাকে একটা তাবিজ, এক বোতল গোলাপ জল আর পানি পড়া দিয়ে বলেন আর কোনো সমস্যা হবে না। চার পাঁচ মাস ভালোই ছিলাম, কিন্তু এরপর আবার সমস্যাগুলো শুরু হল। মাথা ভার হয়ে থাকা, শরীরে কোনো শক্তি না পাওয়া, একটুতেই রেগে যাওয়া, পড়াশোনা না করা, মাথা ঘুরে পড়ে যাওয়া, কান্নাকাটি করা, ঘুমের মধ্যে গুঙানো, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা, সমস্যাগুলো আবার শুরু হওয়ার পর আমার ফ্যামিলি মেম্বাররা বলে ওই কবিরাজ কোনো কাজের না, শুধু শুধু আমাদের অনেকগুলো টাকা খেয়েছে, কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় অন্য কাউকে দেখাবে। আমার হাজবেন্ডের পরিচিত এক বড় হুজুর আছেন, তাকেই দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে ফোন করে আমার সমস্যার কথা বললে তিনি বলেন আমার উপর শুধু জিনেরই নজর না, সাথে মানুষেরও কুনজর আছে। আমার উপর শুধু জিনেরই নজর না, মানুষের কুনজর। এজন্য আমাদেরকে তার বাসায় যেতে বলেন। তার কাছে গেলে তিনি বলেন আমার উপর কুফরি করা হয়েছে, সাথে বদ জিন চালনা করা হয়েছে। যে জিনটাকে আমার উপরে চালানো হয়েছে সে ইফরিত গোত্রের। আমার চুল, ব্যবহৃত জামার অংশ এবং আরো অনেক কিছু এখানে ব্যবহার করা হয়েছে। তারা আমার নামে কুফরি করে তাবিজ আর পুতুল অনেক পুরনো একটা কবরে লুকিয়ে রেখেছে। আর আমাকে কালো জাদু করেছে আমার হাজবেন্ডের আপন ফুপু ফুপাতো ভাই বোন মিলে। তারা আমাকে কালো জাদু করেছে যেন আমি অসুস্থ হয়ে যাই, পাগল হয়ে যাই, আর পাগল হয়ে নিজেই নিজেকে মেরে ফেলি, যাতে আমি মারা গেলে ওই মহিলা, মানে আমার হাজবেন্ডের ফুপাতো বোন, আমার হাজবেন্ডকে বিয়ে করতে পারে। ওই মহিলা নিজে বিবাহিত, তার সাত বছরের একটা মেয়ে আছে, সে তার হাজবেন্ডকে এখন আর সহ্য করতে পারছে না। আমরা বিশ্বাস করেছি, কারণ যখন আমার সাথে আমার হাজবেন্ডের বিয়ের কথা চলছিল তখন নাকি ওই মহিলা আর তার মা নিজে আমার শাশুড়ির কাছে, আমার ননদের কাছে বলেছে যে সে আমার হাজবেন্ডকে পছন্দ করে, বিয়ে করতে চায়। কিন্তু আমার শাশুড়ি ননদ অমত করে দেয়। ওই মহিলা নিজে একজন আলেম, পর্দা করে, ইসলামিক জ্ঞান দেয়। তার মা অর্থাৎ ফুপু পাঁচ অক্ত নামাজ পড়ে। তার ভাই একজন হাফেজ। এরকম মানুষ যে কুফরির মতো এত জঘন্য কাজ করতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমাদের বিয়ের আগেও আমার হাজবেন্ডের ফুপু তার বিবাহিত মেয়ে, যে কিনা এক বাচ্চার মা, তার সাথে আমার হাজবেন্ডের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমার হাজবেন্ড না করে দেয়। যাই হোক, ওই হুজুর আমাদের কয়েকটা তদবির দেন। আমাদের বলেন যে আমার উপরে থাকা কালো জাদু কাটাতে ৫০১টা তাবিজ লাগবে, যেগুলো পরে মাছ নদীতে ফেলে দিতে হবে, এই জায়গায় এই জায়গায় পুঁতে ফেলতে হবে। আমার নামে কুফরি করা যাবতীয় জিনিস তিনি তার কাছে থাকা জিনের মাধ্যমে উদ্ধার করে সেগুলো নষ্ট করে ফেলেন, আর আমাকে একটা তাবিজ দেন যেটা এখনো আমি গলায় পড়ি। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। ২০১৭-১৮ এই দুই বছর আমি এই সমস্যার মধ্য দিয়ে দিন পার করেছি। এই দুই বছর আমার শারীরিক ও মানসিক অনেক ক্ষতি হয়। ওই দুই বছরের অনেক সময় স্মৃতিকথার অনেক কিছুই আমার মনে নেই, যেগুলো আমার মা, হাজবেন্ড, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পরে শুনেছি। এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, যদি খুব ভালো লাগে তাহলে এই লিঙ্কটি শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আমাদের এই মাইক্রোফোনটা খুব ডিস্টার্ব করেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাঝে মাঝে এই সমস্ত সমস্যা এমনভাবে এসে আমাদের সামনে দাঁড়ায় যে তখন আর কিছুই করার থাকে না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। যদি আপনাদের শুনতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি আজকের মতো বিদায় নিতে চাই, কারণ আমার এরকম আমি আজকের মতো বিদায় নিতে আশা করছি খুব দ্রুতই আপনাদের সাথে আবারও কথা হবে। এবং সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।